এক আল্লাহ এক বার্তা অধ্যায় ২৫ মৃত্যু পরাভূত। আদম সম্পর্কে কিতাব বলে যে আর তিনি মারা গেলেন, পয়দায়েশ ৫:৫। এখানে আদমের পার্থিব কাহিনীর শেষ। আদমের বংশধরদের ক্ষেত্রেও তার কোনো পরিবর্তন হয় নাই। পয়দায়েশ পুস্তকের ৫ অধ্যায় পর্যন্ত তাদের বংশধরদের সমাধি স্তম্ভের রেকর্ড লিপিবদ্ধ রয়েছে। আর তিনি মারা গেলেন, গুনাহে আক্রান্ত প্রত্যেকটি পুরুষ ও স্ত্রীলোকের ইতিহাস এই রকম। তারা বেঁচে ছিলেন, মারা গেলেন এবং দাফনপ্রাপ্ত হলেন। বংশের পর বংশ ও শতাব্দীর পর শতাব্দী ধরে এমনটি চলে আসছিল, কিন্তু মসীহের কাহিনী কবরের মধ্যেই শেষ হয়ে যায়নি। শূন্য কবর। বিশ্রামবারের পরে সপ্তাহের প্রথম দিনের খুব ভোরে মগদলিনী মরিয়ম ও সেই অন্য মরিয়ম কবরটা দেখতে গেলেন। তখন হঠাৎ ভীষণ ভূমিকম্প হল, কারণ মাবুদের একজন ফেরেস্তা বেহেস থেকে নেমে আসলেন এবং কবরের মুখ থেকে পাথরখানা সরিয়ে দিয়ে তার উপর বসলেন। তার চেহারা বিদ্যুতের মতো ছিল আর তার কাপড় চোপড় ছিল ধবধবে সাদা। তার ভয়ে পাহারাদারেরা কাঁপতে লাগল এবং মরার মতো হয়ে পড়ল। ফেরেস্তা স্ত্রীলোকদের বললেন, তোমরা ভয় করো না, কারণ আমি জানি যাকে সলিবে হত্যা করা হয়েছিল তোমরা সেই ঈসাকে খুঁজছ। তিনি এখানে নেই, তিনি যেমন বলেছিলেন তেমনি ভাবেই জীবিত হয়ে উঠেছেন। এসো, তিনি যেখানে শুয়েছিলেন সেই জায়গাটা দেখো। তোমরা তাড়াতাড়ি গিয়ে তার সাহাবিদের বলো তিনি মৃত্যু থেকে জীবিত হয়ে উঠেছেন এবং তাদের আগে গালিলে যাচ্ছেন, তারা তাকে সেখানেই দেখতে পাবে। দেখো, কথাটা আমি তোমাদের জানিয়ে দিলাম। সেই স্ত্রীলোকেরা অবশ্য ভয় পেয়েছিলেন, কিন্তু তবুও খুব আনন্দের সঙ্গে তাড়াতাড়ি কবরের কাছ থেকে চলে গেলেন এবং ঈসার সাহাবিদের এই খবর দেবার জন্য দৌড়াতে লাগলেন। এমন সময় ঈসা হঠাৎ সেই স্ত্রীলোকদের সামনে এসে বললেন, আসসালাম আলাইকুম। তখন সেই স্ত্রীলোকেরা তার কাছে গিয়ে পা ধরে তাকে সেজদা করলেন। ঈসা তাদের বললেন, ভয় করো না, তোমরা গিয়ে ভাইদের গালিলে যেতে বলো, তারা সেখানেই আমাকে দেখতে পাবে। মথি ১৮:১-১০। মৃত্যু মসীহকে ধরে রাখতে পারল না, যেহেতু তার নিজের কোনো গুনাহ ছিল না, তাই আল্লাহ তাকে মৃত্যু থেকে জীবিত করলেন। ঈসা শুধুমাত্র দুনিয়ার গুনাহের জন্য মূল্য প্রদান করেছেন এমন নয়, কিন্তু সেই সাথে তিনি মৃত্যুর উপর বিজয় লাভ করেছেন। তিনি মৃত্যুকে জয় করেছেন। শয়তান এবং তার অনুসারীরা অবশ্যই কম্পিত হয়েছিল আর ধর্মীয় নেতারা প্রচণ্ড ক্ষিপ্ত হয়েছিল। সেই স্ত্রীলোকেরা যখন চলে যাচ্ছিলেন তখন সেই পাহারাদারদের কয়েকজন শহরে গেল এবং তা প্রধান ইমামদের জানাল। তখন ইমামেরা ও বৃদ্ধ নেতারা একত্র হয়ে পরামর্শ করলেন এবং সেই সৈন্যদের অনেক টাকা দিয়ে বললেন, তোমরা বলো, আমরা রাতে যখন ঘুমাচ্ছিলাম তখন তার সাহাবিরা এসে তাকে চুরি করে নিয়ে গেছে। এই কথা যদি প্রধান শাসনকর্তা শুনতে পান তবে আমরা তাকে শান্ত করব এবং শাস্তির হাত থেকে তোমাদের রক্ষা করব। তখন পাহারাদাররা সেই টাকা নিল এবং তাদের যেমন বলা হয়েছিল তেমনি বলল। আজও পর্যন্ত সেই কথা ইহুদিদের মধ্যে ছড়িয়ে আছে। মথি ১৮:১১-১৫। ঈসার শত্রুরা জানতেন যে তার কবর শূন্য, সত্যকে ঢাকার জন্য তারা মরিয়া হয়ে উঠেছিলেন। তারা চায়নি যেন লোকেরা জানতে পারে যে লোককে তারা মেরে ফেলেছে তিনি পুনরায় জীবিত হয়েছেন। মৃত্যু পরাজিত হয়েছে। এদন বাগানে আল্লাহ আদমকে সতর্ক করে বলেছিলেন যে যদি তিনি তার সৃষ্টিকর্তার আদেশ অমান্য করেন তাহলে তিনি অবশ্যই মারা যাবেন। শয়তান বলেছিল তোমরা কোনোভাবেই মরবে না এবং এর মধ্য দিয়ে আদম ও তার সমস্ত বংশধরদের অনন্তকালীন মৃত্যু ও ধ্বংসের পথে পরিচালিত করেছিল। হাজার হাজার বছর ধরে পুরুষ স্ত্রীলোক এবং তাদের সন্তানেরা এই নিষ্ঠুর মৃত্যুর খপ্পরে পড়ে আসছে। তারপর আল্লাহর পুত্র মৃত্যুকে চ্যালেঞ্জ করলেন, পরজাতি করলেন এবং অনন্ত জীবনের যে দরজা তা খুলে দিলেন। আদমের সঙ্গে যুক্ত আছে বলে যেমন সমস্ত মানুষই মারা যায় তেমনি মসীহের সঙ্গে যারা যুক্ত আছে তাদের সবাইকে জীবিত করা হবে। প্রথম করিন্থীয় 15:22। ঠিক গতকাল একজন বয়স্ক প্রতিবেশী মহিলা আমাকে বললেন, জীবনে যে একটি বিষয়কে আমি ভয় পাই তা হল মৃত্যু। আমি সেদিন খুবই আনন্দিত ছিলাম তাকে এটা বলতে পেরে যে একজন আছেন যিনি মৃত্যুর মধ্য দিয়ে গিয়ে আবার জীবিত হয়েছেন এবং শত্রুর বিরুদ্ধে জয়লাভ করেছেন। সেই সন্তানেরা হল রক্ত মাংসের মানুষ। সেই জন্য ঈসা নিজেও রক্ত মাংসের মানুষ হলেন, যাতে মৃত্যুর ক্ষমতা যার হাতে আছে সেই ইবলিশকে তিনি নিজের মৃত্যুর মধ্য দিয়ে শক্তিহীন করেন। আর মৃত্যুর ভয়ে যারা সারা জীবন গোলামের মতো জীবন কাটিয়েছেন তাদের মুক্ত করেন। ইব্রানী 2:14-15। কিতাবুল মুকাদ্দাস। ধরে নিন ঈসা শুধুমাত্র আমাদের গুনাহের জন্য মৃত্যুবরণ করেছেন, কিন্তু তিনি মৃত্যু থেকে জীবিত হন নাই। তাহলে মৃত্যু এখনও ভয়ের বিষয়ই থাকবে। মৃত্যুকে জয় করে মাবুদ ঈসা এটা প্রমাণ করলেন যে মানুষের সবচেয়ে ভয়ের শত্রু ও শয়তানের সবচেয়ে শক্তিশালী অস্ত্র মৃত্যুর চেয়েও তিনি বেশি মহান ও শক্তিশালী, কারণ ঈসা মৃত্যুকে পরাজিত করেছেন। আর যারা তাকে বিশ্বাস করে ও তার উপর নির্ভর করে তাদের এই জীবন বা পরবর্তী জীবনে ভয়ের কিছুই নেই। আল্লাহর বার্তা খুবই সহজবোধ্য। আপনি যদি তার পুত্রকে বিশ্বাস করেন যিনি আপনার জন্য ক্রুশে যন্ত্রণা ভোগ করেছেন, মৃত্যুবরণ করেছেন এবং তৃতীয় দিনে আবার জীবিত হয়েছেন, তাহলে তিনি আপনাকে মৃত্যুর যে বেরিকাঠ সেখান থেকে রক্ষা করবেন এবং তার অনন্ত জীবন দিবেন। দুনিয়ার জন্য এটাই হচ্ছে আল্লাহর সুখবর, যা গুনাহ জিম্মি করে রেখেছিল। মসীহ আমাদের গুনাহের জন্য মরেছিলেন, তাকে দাফন করা হয়েছিল। কিতাবের কথা মতো 3 দিনের দিন তাকে মৃত্যু থেকে জীবিত করা হয়েছে। প্রথম করিন্থীয় 15:3-4। সমস্ত ইমানদারদের জন্য ঈসা মসীহ বলেছেন, আমি জীবিত আছি বলে তোমরাও জীবিত থাকবে। ভয় করো না, আমি প্রথম ও শেষ, আমি চিরজীবন্ত। আমি মরেছিলাম আর দেখো এখন আমি যুগ যুগ ধরে চিরকাল জীবিত আছি। আমার কাছে মৃত্যু ও কবরের চাবি আছে। ইউহন্না 14:19। প্রকাশিত কালাম 1:17-18। শয়তান পরাজিত। ঈসা যখন মৃত্যুর রাজ্যে প্রবেশ করলেন এবং 3 দিন পর সেখান থেকে ফিরে আসলেন, যুদ্ধের এই সময়ে তিনি উচ্চ স্থান গ্রহণ করলেন, একটি বিষয় বা সুবিধা যা তিনি কখনোই ত্যাগ করবেন না। শয়তান একজন পরাজিত শত্রু। যদিও সে এবং তার অনুসারীরা প্রাণপণ যুদ্ধ করেছে, কিন্তু তারা জয়ী হতে পারে নাই। আপনি কি বুঝতে পারছেন যে কিভাবে আল্লাহ তার ওয়াদা পূর্ণ করেছেন, যা তিনি এদন বাগানে আদম ও হাওয়ার গুনাহ করার দিন করেছিলেন? সেই ভবিষ্যৎবাণী ছিল এই যে স্ত্রীলোকের মধ্য দিয়ে নারীর বংশ হযরত ঈসা সর্প অর্থাৎ শয়তান দ্বারা আঘাতপ্রাপ্ত হবেন এবং সেই আঘাতেই শয়তানের সর্বনাশ ডেকে আনবে। ইবলিশের কাজকে ধ্বংস করবার জন্যই ইবনুল্লাহ প্রকাশিত হয়েছিলেন। প্রথম ইউহন্না 3:8। তার মৃত্যু দাফন ও পুনরুত্থানের মধ্য দিয়ে ঈসা গুনাহের অভিশাপের উপর বিজয় লাভ করেছেন। গুনাহের অভিশাপ ছিল এই ধূলার শরীর ধূলাতেই ফিরে যাবে। পয়দায়েশ 3:19। হাজার হাজার বছর ধরে শয়তানের মৃত্যুর কবলে পড়ে আদমের সমস্ত বংশধরদের শরীর ক্ষয় হয়ে ধূলায় মিশে গেছে, কিন্তু এখন এমন একজন আছেন যার শরীর ধূলায় মিশে যায় নাই। কেন তার শরীর কবরের মধ্যে ক্ষয় হয়ে যায় নাই? তার শরীরের উপরে মৃত্যুর কোনো ক্ষমতা ছিল না, কারণ তিনি ছিলেন গুনাহীন ব্যক্তি। 1000 বছর আগে নবী দাউদ এই কথা ঘোষণা করেছিলেন, তুমি আমাকে কবরে ফেলে রাখবে না, শরীরকে তুমি নষ্ট হতে দেবে না। যবুর শরীফ 16:10। কিতাবুল মুকাদ্দাস। সেই পবিত্রজন আমাদের জন্য শয়তানকে, গুনাহকে এবং মৃত্যুকে জয় করেছেন। ঈসা মসীহের মৃত্যু থেকে পুনরুত্থানের অসংখ্য ও বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে। কবরটি শূন্য ছিল, তার মৃতদেহ কোথাও খুঁজে পাওয়া যায় নাই। স্ত্রীলোকেরা ছিলেন প্রথম সাক্ষী যারা শূন্য কবরে দেখেছেন। ফেরেশতার কথা শুনেছেন, ঈসাকে জীবিত দেখেছেন, তাকে স্পর্শ করেছেন এবং তার সাথে কথা বলেছেন। যদি সুখবরে যা বলা হয়েছে তা নিয়ে গবেষণা করা হয়, তাহলে আপনি কি মনে করবেন সেই চারজন ব্যক্তি যারা ঈসার বিষয়ে লিখেছেন তারা কি মিথ্যা মিথ্যা সেই প্রথম স্ত্রীলোকদের সবকিছুর জন্য কৃতিত্ব প্রদান করবেন? পুনরুত্থানের পর ঈসা বিভিন্ন জায়গায় দেখা দিয়েছেন। 10 বছরের মধ্যে শত শত বিশ্বাসযোগ্য সাক্ষীগণ তারা সাক্ষ্য দিয়েছেন যে তারা সেই পুনরুত্থিত ঈসার সঙ্গে হেঁটেছেন ও কথা বলেছেন। সাহাবিরা ঈসার দুঃখভোগ ও মৃত্যু দেখেছেন, তাদের হৃদয় মর্মাহত ছিল, তাদের প্রত্যাশা ছাইয়ের মধ্যে চাপা পড়েছিল, কারণ তাদের একটি ভুল ধারণা ছিল যে মসীহ কখনো মরতে পারেন না। তারা মর্মাহত ও ভয় পেয়ে যার যার বাড়িতে ফিরে গেলেন। তারপর কিছু একটা ঘটল, তারা ঈসাকে জীবিত দেখতে পেলেন। তৎক্ষণাৎ তাদের মনে পড়ল যে কিভাবে ঈসা তাদের বলেছিলেন যে তিনি মৃত্যুবরণ করবেন এবং তৃতীয় দিনে আবার বেঁচে উঠবেন। অবশেষে তারা নবীদের ভবিষ্যৎবাণী বুঝতে পারল। পুরানো এই কাপুরুষগুলো এখন মসীহের জন্য সাহসী সাক্ষীতে পরিণত হল। ঈসার মৃত্যু থেকে জীবিত হয়ে ওঠার পরেই পিতর, যিনি ভীত ও দ্বিধাগ্রস্ত ছিলেন, তিনি সেই জেরুজালেমের রাস্তায় ভয়হীন কণ্ঠে যারা ঈসাকে ক্রুশে দিয়েছিলেন সেই লোকদের কাছে এই কথা ঘোষণা করতে শুরু করলেন, আপনারা সেই পবিত্র ও ন্যায়বান লোকটিকে যিনি জীবনদাতা তাকেই আপনারা হত্যা করেছিলেন, কিন্তু আল্লাহ মৃত্যু থেকে তাকে জীবিত করে তুলেছেন, আর আমরা তার সাক্ষী। এখন ভাইয়েরা, আমি জানি আপনাদের নেতাদের মতো আপনারাও না বুঝেই ঈসাকে ক্রুশের উপর হত্যা করেছিলেন, কিন্তু আল্লাহ অনেকদিন আগে সমস্ত নবীদের মধ্য দিয়ে বলেছিলেন তার মসীহকে কষ্টভোগ করতে হবে, আর সেই কথা আল্লাহ এইভাবে পূর্ণ করলেন। এই জন্য আপনারা তওবা করে আল্লাহর দিকে ফিরুন যেন আপনাদের গুনাহ মুছে ফেলা হয়। পেরিত 3:14-19 কিতাবুল মুকাদ্দাস। পিতর ও অন্যান্য সাহাবিদের জন্য যিনি তাদের অনন্ত জীবন দিয়েছেন তার জন্য কোনো যন্ত্রণায় সহ্য করা কঠিন কিছু হবে না। ঈসার সাহাবিদেরকে, যাদেরকে খ্রিস্টানও বলা হয়, গ্রেপ্তার করা, তাড়না দেওয়া, তাদের নিয়ে হাস্যরস করা এবং অনেককেই মাবুদ ঈসার পক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য মেরে ফেলা হয়েছে। পিতরকেও অত্যাচার করা হয়েছে এবং ধর্মনিরপেক্ষ ইতিহাস অনুসারে তাকে উল্টো করে সলিবে দেওয়া হয়েছিল। তবুও পিতর ও অন্যান্য সাহাবিরা আনন্দের সাথে এই অত্যাচার ও যন্ত্রণাকে গ্রহণ করেছেন, কারণ তারা জানতেন যে তাদের নাজাতদাতা এবং মাবুদ মৃত্যু ও দোজককে জয় করেছেন। তারা জানতেন যে আল্লাহ তাদেরকে ক্ষমা করেছেন, ধার্মিক বলে গণ্য করেছেন এবং তাদেরকে অনন্ত জীবন দিয়েছেন। মৃত্যু আর তাদেরকে ভয় দিতে পারত না, কারণ তারা জানতেন যে যদিও তাদের শরীর মৃত্যুবরণ করবে কিন্তু তাদের রূহ ও আত্মা চিরকাল বেহেস্তে মাবুদের সঙ্গে থাকবে। দ্বিতীয় করিন্থীয় 5:8 কোনো কিছুই এখন আর তাদেরকে ভীতগ্রস্ত করতে পারবে না। দুনিয়ার জন্য তাদের একটি বার্তা ছিল, সেই বার্তা যা তাদের জীবনের থেকেও বেশি মূল্যবান ছিল। এথেন্সের পুরাতন শহরের বিদ্রূপকারী ও সন্দেহপ্রবণ জনতার জন্য একজন ঈসার অনুসারী এই বার্তা দিয়ে গেছেন। এখন আল্লাহ সব জায়গায় সব লোককে তওবা করতে হুকুম দিচ্ছেন, কারণ তিনি এমন একটা দিন ঠিক করেছেন যেদিন তার নিযুক্ত লোকের দ্বারা তিনি ন্যায়ভাবে মানুষের বিচার করবেন। তিনি সেই লোককে মৃত্যু থেকে জীবিত করে তুলে সব মানুষের কাছে এর প্রমাণ দিয়েছেন। পেরিত 17:30-31 কিতাবুল মুকাদ্দাস। উপসংহারটি ছিল খুবই সহজ ও সাধারণ, তওবা করো। এটা চিন্তা করা বন্ধ করুন যে আপনি নিজে নিজে আল্লাহর বিচার থেকে বাঁচতে পারবেন, তার পরিবর্তে সম্পূর্ণরূপে নাজাতদাতার উপর নির্ভর করুন যিনি আমাদের গুনাহের জন্য তার নিজের রক্ত দিয়েছেন এবং মৃত্যু থেকে জীবিত হয়েছেন। ইতিবাচক প্রমাণ। কিতাবে আপনিও ও আমি নিশ্চিত হতে পারি যে ঈসাই দুনিয়ার নাজাতদাতা এবং বিচারকর্তা। আমরা মাত্রই উত্তরটি পড়েছি, আল্লাহ তাকে মৃত্যু থেকে জীবিত করে তোলার মধ্য দিয়ে এর প্রমাণ দিয়েছেন। ঈসাই যে এক ও একমাত্র নাজাতদাতা তা প্রমাণ করার জন্য আর কি প্রমাণ প্রয়োজন? কেন আমরা অন্য কারো হাতে আমাদের অনন্তকালীন গন্তব্যকে গচ্ছিত রাখব? দুঃখজনকভাবে দুনিয়ার লোকেরা মৃত মানুষদেরকে শ্রদ্ধা করে বা ভক্তি করে, যারা জীবিত থাকাকালীন সময়ে আল্লাহর কাহিনী ও বার্তাকে অস্বীকার করেছিল। কেন লোকেরা আল্লাহর মনোনীত ব্যক্তি যিনি মৃত্যুকে জয় করেছেন ও নবীদের ভবিষ্যৎবাণী পূর্ণ করেছেন তার উপর নির্ভর না করে এমন ব্যক্তির উপর তাদের ঈমান রাখেন যারা মৃত্যুকে জয় করতে পারে নাই এবং যারা আল্লাহর কালামকে অস্বীকার করেছেন? যেভাবে নবীদের করা ভবিষ্যৎবাণী পূর্ণ হওয়া নিশ্চিতভাবে প্রমাণ করে যে কিতাবুল মুকাদ্দাস আল্লাহর কালাম, ঠিক একইভাবে তৃতীয় দিনে ঈসার মৃত্যু থেকে জীবিত হওয়াটাও প্রমাণ করে যে একমাত্র তিনি আমাদের অনন্তকালীন মৃত্যু থেকে মুক্ত করতে পারেন এবং আমাদেরকে অনন্ত জীবন দিতে পারেন। সমস্ত মানুষের নাজাতদাতা, কিতাব খুবই পরিষ্কার। ঈসার মৃত্যু ও জীবিত হওয়ার বার্তা সকলের জন্য। এটি জোর দেয়া বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ কেউ কেউ হয়তো বলতে চাইবে যে ঈসা শুধুমাত্র ইহুদি জাতির জন্য এসেছিলেন, কোনো কিছুই সত্য থেকে দূরে থাকতে পারে না। এটা সত্যি যে মসিহের দুনিয়ার সেবা কাজ ছিল ইহুদি জাতিকে কেন্দ্র করে, কিন্তু ওই জাতির কাছে আসার উদ্দেশ্য হল সমস্ত দুনিয়াকে নাজাত দান করা। 700 বছর আগে নবী ঈসাইয়া আল্লাহর পুত্রের প্রতি তার ওয়াদার কথা লিখে রেখেছেন, আমি অন্য জাতিদের কাছে তোমাকে আলোর মতো করব, যেন তোমার মধ্য দিয়ে সারা দুনিয়ার লোক নাজাত পায়। ঈসাইয়া 49:6 কিতাবুল মুকাদ্দাস। ঈসা এটা জেনেই এই দুনিয়াতে এসেছিলেন যে ইহুদি নেতারা তাকে তাদের রাজা হিসাবে গ্রহণ করতে প্রত্যাখ্যান করবে। তিনি আরও জানতেন যে সেই প্রত্যাখ্যানের মধ্য দিয়েই তিনি গুনাহের মূল্য পরিশোধ করবেন এবং দুনিয়াকে নাজাত প্রদান করবেন। তিনি দুনিয়াতেই ছিলেন এবং তার দ্বারাই দুনিয়া সৃষ্টি হয়েছিল, তবুও দুনিয়ার মানুষ তাকে চিনল না। তিনি নিজের দেশে আসলেন কিন্তু তার নিজের লোকেরাই তাকে গ্রহণ করল না। তবে যতজন তার উপর ঈমান এনে তাকে গ্রহণ করল তাদের প্রত্যেককে তিনি আল্লাহর সন্তান হবার অধিকার দিলেন। ইয়োহন্না 1:10-12। ঈসা মসীহই সমস্ত লোকের নাজাতদাতা, কিন্তু শুধুমাত্র যারা তার উপর ঈমান আনবে তিনি কে এবং তিনি গুনাহগারদের রক্ষা করার জন্য কি করেছেন শুধুমাত্র তারাই আল্লাহর সন্তান হবার অধিকার পাবেন। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ আপনাদেরকে মহব্বত করেন এবং তার পুত্রের মধ্য দিয়ে আপনাকে যোগ্য করেছেন, অধিকন্তু তিনি কখনোই আপনাকে তার উপর ঈমান আনার জন্য জোর করবেন না। তিনি আপনার উপর এই সিদ্ধান্ত ছেড়ে দিয়েছেন, কারণ আল্লাহ মানুষকে এত মহব্বত করলেন যে তার একমাত্র পুত্রকে তিনি দান করলেন, যেন যে কেউ সেই পুত্রের উপর ঈমান আনে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। ইয়োহন্না 3:16 কিতাবুল মুকাদ্দাস। আর কোনো সন্দেহ নেই, যেদিন মাবুদ ঈসা মৃত্যু থেকে জীবিত হয়ে উঠলেন সেই দিনেই তিনি দুজন সাহাবিদের সাথে হাঁটছিলেন এবং কথা বলছিলেন, যারা তখনও পর্যন্ত বুঝতে পারে নাই যে কেন মসীহকে রক্ত দেওয়া এবং পুনরায় জীবিত হওয়ার প্রয়োজন ছিল। ঈসা তাদেরকে বললেন, আপনারা কিছুই বোঝেন না, আপনাদের মন এমন অসার যে নবীরা যা বলেছেন তা আপনারা বিশ্বাস করেন না। এই সমস্ত কষ্ট ভোগ করে কি মসীহের মহিমা লাভ করার কথা ছিল না? এরপরে তিনি মুসার ও সমস্ত নবীদের কিতাব থেকে শুরু করে গোটা পাক কিতাবের মধ্যে তার নিজের বিষয়ে যা যা লেখা আছে তা সবই তাদের বুঝিয়ে বললেন। লুক 24:25-27। অবশেষে তাদের সমস্ত বিভ্রান্তি পরিষ্কার হয়ে গেল। কিভাবে তারা এতটা অন্ধ হয়ে রইল? মসীহ কোনো ক্ষণস্থায়ী রাজনৈতিক শত্রুদেরকে ধ্বংস করতে আসেন নাই, বরং তিনি তার চেয়েও বড় শত্রুর উপর বিজয় লাভ করতে এসেছেন। ওই দিনের পর জেরুজালেমের উপরের ঘরে ঈসা তার সাহাবিদের দেখা দিলেন। তিনি তাদেরকে তাঁর হাত ও পায়ের পেরেকের ক্ষতচিহ্ন দেখালেন, তাদের সাথে খেলেন এবং তাদের বললেন, আমি যখন তোমাদের সঙ্গে ছিলাম তখন বলেছিলাম, মুসার তৌরাত শরীফে, নবীদের কিতাব ও জবুর শরীফের মধ্যে আমার বিষয়ে যে যে কথা লেখা আছে তা সব পূর্ণ হতেই হবে। পাক কিতাব বুঝবার জন্য তিনি সাহাবিদের বুদ্ধি খুলে দিলেন এবং তাদের বললেন, লেখা আছে মসীহকে কষ্ট ভোগ করতে হবে এবং তিন দিনের দিন মৃত্যু থেকে জীবিত হয়ে উঠতে হবে। আরও লেখা আছে জেরুজালেম থেকে শুরু করে সমস্ত জাতির কাছে মসীহের নামে এই খবর তাবলিগ করা হবে যে তওবা করলে গুনাহের মাফ পাওয়া যায়, তোমরাই এই সমস্ত বিষয়ের সাক্ষী। লুক 24:44-48। ঈসা তার সাহাবিদের বললেন যে তারা সমস্ত জাতির কাছে এই বিষয়ের সাক্ষী হবে। বার্তাটি খুবই পরিষ্কার ছিল। বেহেস্তি মাবুদ গুনাহগারদের সমস্ত শাস্তির মূল্য পরিশোধ করলেন এবং সমস্ত লোকের মৃত্যুর উপর বিজয় লাভ করলেন। তার সামনে তওবা হৃদয়ের পরিবর্তন করলে এবং মাবুদ ঈসা এবং তার কাজের উপর ইমান হৃদয় দিয়ে নির্ভর করা আনলে আল্লাহ আপনাকে মাফ করবেন এবং অনন্ত জীবন দান করবেন। বিশ্রামের জন্য আমন্ত্রণ। সৃষ্টির সপ্তম দিনের কথা চিন্তা করুন। ওই দিনে আল্লাহ কি করেছিলেন? তিনি বিশ্রাম নিয়েছিলেন। কেন তিনি বিশ্রাম নিলেন? তিনি বিশ্রাম নিলেন কারণ তার কাজ সম্পূর্ণ হয়ে গেছে। আল্লাহ তার সব সৃষ্টির কাজ ছয় দিনে শেষ করলেন। তিনি সপ্তম দিনে সৃষ্টির কোনো কাজ করলেন না। পয়দায়েশ 2:1-2। আল্লাহর সৃষ্টির কাজে আর কোনো কিছু যোগ করার ছিল না। একইভাবে আল্লাহর মুক্তির কাজে আর কোনো কিছু যোগ করার নেই। এটি সমাপ্ত হয়েছে। যেভাবে আল্লাহ তার সৃষ্টির কাজ শেষ করার জন্য বিশ্রাম নিয়েছেন এবং আনন্দ করেছেন, ঠিক একইভাবে তিনি আপনাকে আমাকে আমন্ত্রণ জানাচ্ছেন যেন আমরাও নাজাত পেয়ে কাজ থেকে বিশ্রাম পাই এবং আনন্দ করি। কারণ আল্লাহ যেমন করে সৃষ্টির কাজ শেষ করে বিশ্রাম নিয়েছিলেন, ঠিক তেমনি যে লোক আল্লাহর দেওয়া বিশ্রামের জায়গায় যায় সেও তার কাছ থেকে বিশ্রাম পায়। ইব্রানি 4:10। যখন সমস্ত দুনিয়ার 10,000 ধর্ম চিৎকার করে উঠল, কিছুই শেষ হয় নাই, এটা করো, ওটা করো, আরও চেষ্টা করো, তখনই ঈসা বললেন, তোমরা যারা ক্লান্ত ও বোঝা বয়ে বেড়াচ্ছ তোমরা সবাই আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। মথি 11:28। আল্লাহ আপনার জন্য যা করেছেন তাতে কি আপনি বিশ্রাম নিচ্ছেন ও আনন্দ করছেন? মাবুদের সাথে 40 দিন। মৃত্যু থেকে জীবিত হওয়ার পর ঈসা তার সাহাবিদের সাথে 40 দিন কাটালেন। আল্লাহর রাজ্য সম্পর্কে তিনি তাদেরকে অনেক কিছু শিক্ষা দিলেন। তারা এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল এবং তার পুনরুত্থিত শরীর স্পর্শ করল, একটি স্থায়ী মহিমান্বিত শরীর যা সময় ও স্থানের ঊর্ধ্বে। যারা তাকে বিশ্বাস করে তারাও একদিন এই একই শরীর প্রাপ্ত হইবে। সাহাবিরা ঈসার সঙ্গে হেঁটেছেন, কথা বলেছেন এবং তার সঙ্গে খাওয়া দাওয়া করেছেন। তিনি তাদের স্মরণ করিয়ে দিলেন যে খুব শীঘ্রই তিনি তাদের ছেড়ে চলে যাবেন, কিন্তু পিতা আল্লাহ তাদের জন্য একজন সহায় পাক রুহকে তাদের মধ্যে পাঠিয়ে দিবেন। তার রুহ তাদেরকে পরিচালনা দিবে এবং দুনিয়াতে তার পক্ষে সাক্ষী হওয়ার জন্য তাদেরকে শক্তিশালী করবেন। তারপর একদিন তিনি মাবুদ ঈসা এই দুনিয়াতে ধার্মিকতার সাথে বিচার করার জন্য ফিরে আসবেন। ঈসার পুনরুত্থানের 40 দিনের দিন জেরুজালেমের পশ্চিম দিকের জৌতুন পাহাড়ে তিনি তার সাহাবিদের সাথে দেখা করলেন। এটা ছিল তার পিতার বাড়িতে ফিরে যাওয়ার সময়। ইহোন্না 14:2। বেহেস্তে আরোহণ করা। সেই সময় একদিন ঈসা যখন সাহাবিদের সঙ্গে ছিলেন তখন তাদের এই হুকুম দিয়েছিলেন, তোমরা জেরুজালেম ছেড়ে যেও না, বরং আমার পিতার ওয়াদা করা যে দানের কথা তোমরা আমার কাছে শুনেছ তার জন্য অপেক্ষা করো। ইহাইয়া পানিতে তরিকাবন্দি দিতেন, কিন্তু কয়েকদিনের মধ্যে পিতার সেই ওয়াদা অনুসারে পাকরুহে তোমাদের তরিকাবন্দী হবে। পাকরুহ তোমাদের উপরে আসলে পর তোমরা শক্তি পাবে, আর জেরুজালেম, সারা এহুদিয়া ও সামেরিয়া প্রদেশে এবং দুনিয়ার শেষ সীমা পর্যন্ত তোমরা আমার সাক্ষী হবে। এই কথা বলবার পরে সাহাবিদের চোখের সামনেই ঈসাকে তুলে নেওয়া হল এবং তিনি একটা মেঘের আড়ালে চলে গেলেন। ঈসা যখন উপরে উঠে যাচ্ছিলেন তখন সাহাবিরা এক দৃষ্টিতে আসমানের দিকে তাকিয়েছিলেন। এমন সময় সাদা কাপড় পরা দুজন লোক সাহাবিদের পাশে দাঁড়িয়ে বললেন, গালিলের লোকেরা এখানে দাঁড়িয়ে আসমানের দিকে তাকিয়ে রয়েছ কেন? যাকে তোমাদের কাছ থেকে তুলে নেওয়া হল সেই ঈসাকে যেভাবে তোমরা বেহেস্তে যেতে দেখলে সেভাবেই তিনি ফিরে আসবেন। প্রেরিত 1:4-11। বেহেস্তে বিজয় উদযাপন। ঠিক যেভাবে নবীরা ভবিষ্যৎবাণী করেছিলেন, আল্লাহর পুত্রকে ঊর্ধ্বে তুলে নেওয়া হল, যিনি প্রায় 33 বছর আগে স্বেচ্ছায় বেহেস্তের মহিমা ত্যাগ করে ঠাট্টা বিদ্রূপকারীদের কাছে আসলেন। তিনি আজ তার বাড়িতে ফিরে যাচ্ছেন, কিন্তু তার বিষয়টা কিছুটা ভিন্ন ছিল। তিনি, যিনি মানুষকে নিজের প্রতিমূর্তিতে তৈরি করলেন, এখন তিনি মানুষের রূপে জন্ম নিলেন। আল্লাহর পুত্রের বেহেস্তে ফিরে যাওয়ার বিষয়ে কিতাবে খুব বেশি বিস্তারিত বর্ণনা করা হয় নাই, কিন্তু আমরা এটি জানি যে এটি সত্যি একটি গৌরবময় ঘটনা ছিল। আমরা কল্পনা করতে পারি যে অসংখ্য ফেরেস্তা এবং আদমের বংশধরেরা তাদের শ্বাস রোধ করে রেখেছেন, কারণ মাবুদ বেহেস্তের দরজায় প্রবেশ করতে যাচ্ছেন। তারা তাকে আল্লাহর পুত্র এবং গৌরবের মাবুদ হিসাবে ভালো করে চিনতেন, কিন্তু এখন তারা মনুষ্যপুত্র এবং আল্লাহর মেষ শাবক হিসাবে তাকে গ্রহণ করতে যাচ্ছেন। সম্পূর্ণ বেহেস্ত নিশ্চুপ। হঠাৎ করে তুরিধ্বনির মধুর শব্দে এবং ফেরেস্তাদের উচ্চস্বরে ঘোষণার মধ্য দিয়ে সেই নিশ্চুপতা ভেঙে গেল। হে শহরের দরজা, তোমাদের মাথা আরো উপরে তোলো। হে পুরানো দিনের দরজা, তোমাদের পাল্লা সম্পূর্ণভাবে খুলে যাক। গৌরবের বাদশাহ ভিতরে ঢুকবেন। যবুর শরীফ 24:7। দরজা সম্পূর্ণরূপে খুলে গেল এবং বজ্রধ্বনি তাকে স্বাগত জানাল, কারণ যিনি বিজয়ী আল্লাহর নিজের পুত্র কালাম, মেষশাবক, যুদ্ধ জয়কারী মনুষ্যপুত্র মাবুদ ঈসা আসছেন। গৌরবের সিংহাসনের মধ্য দিয়ে তিনি পিতার সিংহাসনের কাছে গেলেন। ফিরে তিনি অসংখ্য আদমের বংশধরদের দেখলেন এবং এরপর তিনি সিংহাসনে বসলেন। কাজ সম্পূর্ণ হয়েছে। মুক্তি পাওয়া অসংখ্য লোক তার সামনে নতজানু হয়ে বসলেন এবং একত্রিত কণ্ঠস্বরে ঘোষণা করলেন, যে মেষশাবককে মেরে ফেলা হয়েছিল তিনি ক্ষমতা, ধন, জ্ঞান, শক্তি, সম্মান, গৌরব ও প্রশংসা পাবার যোগ্য। প্রকাশিত কালাম 5:12। এটা অবশ্যই কি দারুণ উদযাপন ছিল! কি দারুণ উদযাপন এটি! এই উদযাপন কোনো দিনও শেষ হবে না।